الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك الدنيا إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
এখন আমি
হযরত মুসলিহ মওদের কিছু কথা
উপস্থাপন করব। প্রতিটি রেফারেন্স এবং উদ্ধৃতি পৃথক পৃথক হবে আর প্রতিটি নিজের মাঝে একটি শিক্ষণীয় দিক রাখে। তিনি কিছু কথা হযরত মুসলিহ মওদের বরাতেও বর্ণনা করেছেন। প্রথম কথা
তবলীগ কে হওয়ালে সে
তবলীগের প্রেক্ষাপটে
পার্টিশন কে বাদ
এতে হযরত মুসলিহ মওদ দেশ বিভাগের পর কাদিয়ানের জামাতকে জলসা সালানায় বার্তা প্রেরণ করেছেন মনোযোগ আকর্ষণ করে। তিনি বলেন, আপনাদের কাজ হল তবলিগ করা আর এই দৃষ্টিকোণ থেকে অগাধ পরিশ্রমের প্রয়োজন রয়েছে। এতে সন্দেহ নেই যে আল্লাহ তাআলা হযরত মসীহ ইসলামকে এলহামেই জানিয়েছিলেন যে আমি তোমার প্রচার পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাব। একই সাথে বলেছেন, খোদা তোমার নামকে যতদিন পৃথিবী বর্তমান থাকবে সম্মানের সাথে প্রতিষ্ঠিত রাখবেন আর তোমার তবলীগ এবং তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছিয়ে দেবেন। আল্লাহ তাআলা হযরত মসীহ ইসলামের তবলীগকে, তার প্রচারকে, তার কাজকে এবং তার নামকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এটি যে প্রতিশ্রুতি তাতে কোন সন্দেহ নেই। খোদা নিজ প্রতিশ্রুতি অনুসারে এ কাজ করে চলেছেন আর ভবিষ্যতেও করবেন ইনশাআল্লাহ। কিন্তু একই সাথে হযরত মসীহ মওদ আলাইহিসসালাম জামাতের সদস্যদেরও দৃষ্টি আকর্ষণ করেছেন তবলিগের প্রতি, যে আমার বই পুস্তক থেকে জ্ঞান অর্জন করো এবং তবলিগ করো। যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তবলিগ করতেন, যাই হোক, খোদার প্রতিশ্রুতি থেকে সর্বাত্মক ভাবে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য চেষ্টা করতে হয়। নিঃসন্দেহে আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে, কিন্তু খোদা তালা এসবকে বাস্তবায়নের জন্য যারা নবীর সাথে বায়াতের অঙ্গীকার করে তাদের উপর দায়িত্ব ন্যস্ত করেন, তারা যেন উৎসাহ উদ্দীপনার সাথে এতে অংশ নেয়, যেন খোদার কৃপা ভাজন হতে পারে। এটি হলে খোদা নিজের প্রতিশ্রুতি অনুসারে তাদের কাজে প্রভূত বরকত দেন, কল্যাণ রেখে দেন, তাদের কল্যাণ মণ্ডিত করেন এবং নিত্য নতুন মাধ্যম এবং উপকরণ সৃষ্টি করেন। আমাদের অভিজ্ঞতা রয়েছে যে কিভাবে আল্লাহ তাআলা তাবলীগের বহু মাধ্যম সৃষ্টি করেছেন। যাই হোক, হযরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু আনহুর পয়গামের বার্তার সে অংশ উপস্থাপন করব যা তাবলীগ সংক্রান্ত। কাদিয়ানে আহমদীদের সংখ্যার স্বল্পতা এবং উপায় উপকরণের সীমাবদ্ধতা সত্ত্বেও ওই গুরুত্বপূর্ণ দায়িত্বের প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করেন এবং দরভেশদের মনোবল চাঙ্গা করেন। তিনি হযরত মসীহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাথমিক যুগের অবস্থার বরাতে কথা বলেছেন তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদের সম্বোধন করে তিনি বলেন যে এতে সন্দেহ নেই যে কাদিয়ানে আপনাদের সংখ্যা মাত্র 313, কিন্তু আপনারা হয়তো এই কথাকে ভুলেননি যে হযরত মুসা আলাইহিস সালাম যখন কাদিয়ানে খোদার নির্দেশে কাজ আরম্ভ করেছিলেন তখন কাদিয়ানে আহমদের সংখ্যা কেবল 2 বা 3 ছিল, 300 অবশ্যই 3-এর চেয়ে সংখ্যায় বেশি। হযরত মসীহ মওউদের দাবির সময় কাদিয়ানের জনবসতি ছিল 1100 এবং 3-এর অনুপাত হল 1:366, অর্থাৎ যদি এখন যখন তিনি এই বার্তা প্রেরণ করেন এখন কাদিয়ানের জনবসতি যদি 12,000 ধরে নেওয়া হয় তাহলে বর্তমান আহমদী জনবসতির সাথে কাদিয়ানের বাকি জনবসতির অনুপাত হবে 1:36, পূর্বে ছিল 1:366। এক কথায় যখন হযরত মসীহ মওউদ ইসলাম কাজ আরম্ভ করেছেন তার চেয়ে আপনাদের শক্তি কাদিয়ানবাসীদের বলছেন যে তখন থেকে আপনাদের শক্তি 10 গুণ বেশি। এরপর হযরত মসীহ মওউদ ইসলাম যখন কাজ আরম্ভ করেন তখন কাদিয়ানের বাইরে কোন আহমদিয়া জামাত ছিল না, কিন্তু এখন ভারতের বহু স্থানে আহমদিয়া জামাত প্রতিষ্ঠিত রয়েছে। এসব জামাতকে জাগ্রত করা, সুশৃঙ্খল করা, একটা নতুন সংকল্পের সাথে দণ্ডায়মান করা, আর এই সংকল্প নিয়ে তাদের শক্তিকে পঞ্জীভূত করা যে তারা ইসলাম এবং আহমদীয়তের প্রচারকে ভারতের চার দিগন্তে ছড়িয়ে দেবে, এটি আপনাদেরই কাজ। এই অনুপাতেই হয়তো আজকে আজ কেউ হবে, আহমদেরা সেখানে হাজার হাজার হলেও অন্যদের সংখ্যাও একই অনুপাতে বৃদ্ধি পেয়ে থাকবে। আর এখন তো আল্লাহ তাআলা অনেক উত্তম উপকরণ সৃষ্টি করেছেন পূর্বের তুলনায়, আর মাধ্যমও অনেক বেশি খোদার কৃপায়, আল্লাহ তাআলার অপার কৃপায় ভারতে এখন জামাতের পরিচিতি বিভিন্ন মাধ্যমে বাড়ছে বা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যারা কর্মী, যারা ওয়াকফে জিন্দেগি এবং মুবাল্লে মুরব্বী, তাদের ব্যক্তিগতভাবেও নিজেদের চেষ্টা প্রচেষ্টাকে বেগবান করতে হবে। তারা মারও খায়, বিরোধিতাও হয়, কিন্তু তা সত্ত্বেও প্রজ্ঞার সাথে তবলিগের কাজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। পৃথিবীর অন্যান্য দেশকেও আমার এই কথা সামনে রাখা উচিত যে খোদা তাআলা খোদাতালা আমাদেরকে তবলিগের কাজ করার এবং এটিকে ব্যাপকতর করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এটি কোরআনের নির্দেশ, মসীহ ইসলামও এই কথাই বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই নির্দেশ দিয়েছেন, কিন্তু এর জন্য আমাদের সুসংহত, সুসংগঠিত এবং সুবিন্যস্ত পরিকল্পনা হাতে নিতে হবে যেন এই কাজকে ব্যাপকতর করা যায়, আর তবলিগের পাশাপাশি নবাগতদের বা যারা বয়স্করা জামাতভুক্ত হয় তাদেরকে স্থায়ীভাবে জামাতের অঙ্গীভূত করার জন্য ব্যবস্থা নিতে হবে। অনেক জায়গায় তবলিগ হয় আর জামাত মানুষ জামাতভুক্ত হয়, কিন্তু এরপর তাদেরকে স্থায়ীভাবে জামাতের করে অঙ্গীভূত করা হয় না, এর ফলে যারা আসে তাদের অনেকেই চলে যায়। ভারতে বেশিরভাগ গ্রাম্য এবং দরিদ্র মানুষ আহমদীয়ত গ্রহণ করে। বিরোধীদের পক্ষ থেকে যখন হই হুল্লোড় হয় তখন কিছু দুর্বল ইমানের মানুষ ভয়ে ভীত হয়ে ইমান নষ্ট করে। আমাদের ব্যবস্থাপকরা যদি বা কর্মীরা বা যারা পরিকল্পনাকারী তাবলীগের কাজে যেভাবে তারা পরিকল্পনা হাতে নেয়, আল্লাহর ফজলে ভালো কাজও হচ্ছে সেখানে তাবলীগের ময়দানে। যারাতে ইসলাহ এরশাদ ছাড়াও আরো কিছু বিভাগ কাজ করছে, সেখানে একটি বিভাগ আছে নুরুল ইসলাম, তাদের বিভিন্ন মাধ্যম রয়েছে, ফোনের মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে তাবলীগের কাজ করছে তারা। একইভাবে ওয়াকফে জাদিদের ব্যবস্থাপনার অধীনেও কাজ তাবলীগের কাজ হচ্ছে। তাদেরকে এমন স্থানে যেখানে বিরোধীরা পৌঁছে নতুন বয়াতকারীদের নতুন আহমদীদের কষ্ট দেওয়ার চেষ্টা করে, সেখানে গিয়ে নতুন বয়াতকারীদের মনোবল দৃঢ় করার চেষ্টা করা উচিত। জেলার কর্মকর্তা এবং কেন্দ্রীয় কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছা উচিত। যেখান থেকে সংবাদ আসে যে এখানে কোন প্রকার কষ্ট হয়েছে, কোন আহমদের ছোট গ্রামেই হোক না কেন, ছোট্ট কোন গ্রামেই হোক না কেন। একইভাবে আফ্রিকার বিভিন্ন দেশেও সেখানকার লোকদের মোবাল্লেকদের চেষ্টা করা উচিত পরবর্তী যোগাযোগের মানকে উন্নত করার এবং স্থানীয় লোকদের অবস্থা সম্পর্কে স্থায়ীভাবে অবগত থাকার জন্য উত্তম পরিকল্পনা হাতে নেওয়া উচিত। কেননা সেখানেও যেভাবে আমি বলেছি, দরসেও বলেছি গতকাল, যে আহমদীয়তের বা জামাতের বিরোধীরা তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে তাদেরকে আহমদীয়তের প্রতি বীতশ্রদ্ধ করার ষড়যন্ত্র নিয়ে। যাই হোক, যেখানে বেশি বয়স হয় এমন সব স্থানে ধরনের কাজ হাতে নেওয়া উচিত, যেমন দারিদ্র কবলিত দেশে। হাজার মুসলিম আরো একটি ঘটনা বর্ণনা করেন, যা খাজা কামালউদ্দিন সাহেবের সাথে সম্পর্ক রাখে, যিনি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের হাতে বয়াত করেছিলেন, কিন্তু দ্বিতীয় খেলাফতের নির্বাচনের সময় ফিতনা পরীক্ষা কবলিত হন, আর লাহোরীদের নেতৃস্থানীয় ব্যক্তিত্বের অন্তর্ভুক্ত ছিলেন, তার নেতৃত্ব প্রয়োজন ছিল, তাদের সেখানে লাভ করেছেন। তার সম্পর্কে অর্থাৎ তিনি তার জ্ঞান কিভাবে বৃদ্ধি করেছেন সে বিষয়টি বর্ণনা করতে গিয়ে মুসলিম মত বলেন যে খাজা সাহেবের উন্নত বক্তৃতা এবং লেকচারের পিছনে রহস্য কি ছিল। মুসলিম মত বলেন, খাজা কামালউদ্দিন সাহেবের সাফল্যের বড় কারণ ছিল তিনি হযরত মসীহ মওউদ ইসলামের পুস্তকাবলী পাঠ করে একটা ভালো বক্তৃতা প্রস্তুত করতেন। এরপর কাদিয়ান এসে কিছুটা খলিফা আউয়ালকে জিজ্ঞেস করতেন, কিছুটা অন্যান্য আলেমদের, এভাবে একটা পূর্ণ দীর্ঘ লেকচার প্রস্তুত করতেন। এরপর সেই বক্তৃতা নিয়ে ভারতের বিভিন্ন শহর সফর করতেন এবং খুব সাফল্য পেতেন। মুসলিমবাদ বলেন, খাজা সাহেব বলতেন যে যদি এক ব্যক্তির কাছে ১২টি বক্তৃতা প্রস্তুত থাকে তাহলে তার অসাধারণ খ্যাতি অর্জন হতে পারে। তিনি বলেন, খাজা সাহেব ৬০টি লেকচারে প্রস্তুত করেছিলেন, এরপর বেলাত ইংল্যান্ডে চলে যান, কিন্তু সেই ৬০টি বক্তৃতার মাধ্যমে তিনি অনেক জনপ্রিয় হয়ে ওঠেন। মুসলিমত বলেন, আমি মনে করি একটি বক্তৃতাও যদি ভালোভাবে প্রস্তুত করা হয় তাহলে তা যেহেতু ভালোভাবে মুখস্থ থাকে তাই মানুষের উপর এর ভালো প্রভাব পড়তে পারে। হযরত মসীহ মওউদ ইসলামের পুস্তকাবলী থেকে লেকচার প্রস্তুত করা যায়, এগুলো পড়া আবশ্যক, এরপর একটু বোঝা এবং এরপর প্রস্তুতি নেওয়া বক্তৃতার। হযরত মুসলিম এর কিছুটা বিশদ আলোচনা করতে গিয়ে বলেন যে প্রথম যুগে সারফ এর পৃথক শিক্ষক ছিল, নাহাভ এর পৃথক কাঁচা রুটির পৃথক শিক্ষক আর পাকা রুটির পৃথক। এখন যুগ আবার এসেছে যখন বিজ্ঞানের উন্নতি হয়েছে, এখন স্পেশালাইজেশন এবং বিশেষজ্ঞ হওয়ার যুগের সূচনা হয়েছে। তিনি বলেন এমনই হওয়া উচিত, বক্তা বা লেকচারারদের বিষয় ভালোভাবে প্রস্তুত করে দেওয়া উচিত, তারা বাইরে গিয়ে যেন সেই বক্তৃতাই করে, এর ফলে জামাতের উদ্দেশ্য অনুসারে বক্তৃতা হবে। আমরা এখানে বসেই বুঝতে পারবো যে এরা কি বক্তৃতা করবে, আসল বক্তৃতা তাই হবে। এছাড়া স্থানীয় প্রয়োজন যদি দেখা দেয় সমর্থন সূচক বক্তৃতা হিসাবে অন্য কোন বিষয়েও তারা কথা বলতে পারে। তো এই হলো নির্দেশিকা নীতি মুবাল্লিগদের জন্য এবং তবলিগকারীদের জন্য, তাদের জন্য যারা জ্ঞানের আসরে যাদের আনাগোনা রয়েছে। যদি বক্তৃতা এমনভাবে প্রস্তুত করা হয় তাহলে বড় বড় প্রফেসর এবং কিছু নামধারী ধর্মীয় আলেম এবং এমন মানুষ যারা ধর্মের উপর আপত্তি করে তারাও প্রভাবিত হয়। সম্প্রতি এখানে একটা অনুষ্ঠান হয়েছে তাবলীগ বিভাগের ব্যবস্থাপনায়, যাতে ইসরায়েল থেকে এক বড় ইহুদি এসে অংশগ্রহণ করেন, বেশ কিছু পুস্তকাবলীর তিনি লেখক ও আমাদের এক যুবক মুরব্বী তাতে ভালো প্রস্তুতি নিয়ে বক্তৃতা করেছিলেন। প্রফেসর সাহেব এতে গভীরভাবে প্রভাবিত হন। প্রফেসর সাহেব বড় ধূর্ততার সাথে সেখানে ইসলামী খেলাফতের পক্ষে কিছু কথা বলেন, কিন্তু ইসলামের বিরুদ্ধেও মতামত ব্যক্ত করেন। আমাদের যুবক খুব সুন্দরভাবে এর উত্তর দিয়েছেন। পরে প্রফেসর সাহেব আমার সাথে দেখা করতেও আসেন এখানে এবং বলেন যে তোমাদের সেই বক্তা খুব বুদ্ধিমান। আসলে ইসলামের উপর হামলাকারী ও আহমদি পণ্ডিত এবং আলেমদের সামনে কিছু কথা বলে এরা তাদের যুক্তি খণ্ডন করে বা এদের সাথে কাছে সেই দলিল প্রমাণই নেই, কিন্তু জামাতের কাছে আল্লাহ তাআলার কৃপায় হযরত মসীহ ইসলাম প্রদত্ত ধর্মীয় শাস্ত্র এতটা সমৃদ্ধ যে কারো মুখ বন্ধ করা যায় যদি ভালো প্রস্তুতি থাকে, কেউ তাদের সামনে দাঁড়াতে পারবে না। সুতরাং হযরত মুসা ইসলামের পুস্তকাবলী পাঠ করা আমাদের জন্য আবশ্যক, যেন আমাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি পায়। আর একই সাথে এসব রচনাবলীর কারণে আমাদের আধ্যাত্মিক উন্নতিও হয়। পুরনো বা প্রবীণদের মাঝে তবলিগের একাগ্রতা কোন মানের ছিল তা সে কথা উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মওদ এক জায়গায় বলেন যে আমি কম বয়স্ক ছিলাম, শৈশবের কিছু বন্ধুকে নিয়ে একটা আঞ্জুমান বা অ্যাসোসিয়েশন গড়ে তুলি আর তাশহিজুল আজহান পত্রিকা আরম্ভ করি। আমার সে যুগের বন্ধুদের মাঝে একজন হলেন চৌধুরী ফাতে মোহাম্মদ সিয়াল সাহেব, যিনি পরবর্তীতে যুক্তরাজ্যে মুবাল্লিগ হিসেবেও কাজ করেছেন। হুজুর বলছেন যার তিনি বলছেন এর মেয়ে চৌধুরী আবদুল্লাহ খান সাহেবের ঘরে বিয়ে হয়েছে। চৌধুরী আবদুল্লাহ খান সাহেব চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের ছোট ভাই ছিলেন। একবার চৌধুরী আবদুল্লাহ খান সাহেবের স্ত্রী আমাকে বলেন যে আব্বাজি অর্থাৎ চৌধুরী ফাতে মোহাম্মদ সাহেবকে আপনি যখন নাজরে আলা নিযুক্ত করেছেন, তিনি ঘরে আফসোস করতেন, আক্ষেপ করে বলতেন যে আমরা তবলিগের জন্য জীবন উৎসর্গ করেছিলাম, ইনি আমাদেরকে চেয়ারে বসিয়ে দিয়েছেন। মুসলিম বলছেন যে পক্ষান্তরে আমি এটিও দেখি যে আমাদের জামাতে এমন মানুষও আছে যারা আমাকে লেখে যে ওয়াকফে জিন্দেগির একটা সম্মান থাকা চাই। পুরোনো যুগের লোকদের তবলিগের প্রতি যে আগ্রহ এবং একাগ্রতা, এতে শিক্ষণীয় দিক হলো তবলিগের জন্য গভীর আগ্রহ ছিল আর সে তবলিগের সুযোগ অফিসে নিযুক্ত হওয়ার উপর তারা প্রাধান্য দিতেন।
আজকাল
আজকাল এখানে কোন কোন সময় এমন হয় অনেকেই বলে যে আমাদেরকে কেন্দ্রে নিযুক্ত করা হোক, বিপরীত চিত্র। এছাড়া এই কথাও স্মরণ রাখা উচিত যে মুরব্বী এবং মোবালেকদের যে দৃষ্টিকোণ থেকে জামাতের দেখা উচিত, সেই দৃষ্টিকোণ থেকে কোন কোন স্থানে তাদের সম্মান করা হয় না। অর্থাৎ জামাতের সদস্য এবং সভ্যরা মুরব্বী এবং মোবাল্লিকদের সেভাবে যত্ন নেয় না বা সম্মান করে না যেভাবে করা উচিত। আর এই প্রেক্ষাপটে কোন কোন স্থান থেকে এখনো অভিযোগ আসে। কিন্তু একই সাথে আমি কথাও বলতে বাধ্য যে মুরব্বী এবং মোবাল্লিকদের উপর এই দায়িত্ব বর্তায় আর তাদের উপর এই দায়িত্ব ন্যস্ত করছে যে জামাতে নিজেদের সম্মান এবং মর্যাদা সমুন্নত রাখার জন্য জ্ঞানের দিক থেকে এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে উচ্চ মর্যাদায় উপনীত হওয়ার চেষ্টা করা হচ্ছে, যেন জামাতের কোন সভ্য বা সদস্য তাদের সম্পর্কে কোন ভ্রান্ত কথা বলার ধৃষ্টতা দেখাতে না পারে। কোন কোন স্থানে কিছু প্রশাসনের সাথে সম্পর্কযুক্ত লোক মুরব্বীদের সম্পর্কে অন্যায় কথা বলে বসে। মুরব্বী যেখানে সংশোধনের চেষ্টা করে সেখানে তার বিরুদ্ধে অপলাপ আরম্ভ করে দেয়। দোয়া গৃহীত হওয়ার রহস্য কি? এর হেকমত এবং এর প্রজ্ঞা, এই রহস্যের দিকটা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, খলিফা সানি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম
ইস কিসম কে নিশান দিখানে আয়ে থে আর এসে বান্দে পয়দা করনে করনা আপকা এক মকসদ
এমন নিদর্শন দেখাতে এসেছেন আর এমন মানুষ সৃষ্টি করা ছিল যার উদ্দেশ্য যাদের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে সুমহান বিপ্লব সাধন করবেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন,
বরুই কার এক দোয়া বাশত, ইসকা মতলব ইয়েই হ্যায় কি জো সারি দুনিয়া নাহি কর সকতি,
যা সারা পৃথিবী করতে পারে না তা এক দোয়ার মাধ্যমেই হওয়া সম্ভব। এর অর্থ এই নয় যে খোদা তালা প্রতিটি দোয়া অবশ্যই গ্রহণ করবেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পুত্র সাহেবজাদা মুবারক আহমদ সাহেবের ইন্তেকাল হয়েছে, মৌলানা আব্দুল করিম সাহেব ইন্তেকাল করেছেন, অথচ তিনি দোয়াও করেছিলেন তাদের জন্য, কিন্তু তারা ইন্তেকাল করেছেন। আর এটিও তার একটা নিদর্শন, কেননা মির্জা মুবারক আহমদ সাহেব সম্পর্কে তিনি পূর্বাহ্নেই জানিয়ে দিয়েছিলেন, আর কোন কথা যখন পূর্বেই জানিয়ে দেওয়া হয় সেটি নিদর্শন গণ্য হয়। সুতরাং সব দোয়া গৃহীত হয় না আর সব দোয়া প্রত্যাখ্যাত হয় না। অবশ্য যেই দোয়া গৃহীত হওয়ার আল্লাহ সিদ্ধান্ত নেন তা অবশ্যই গৃহীত হয়, কেউ তা খণ্ডন করতে পারে না। এরপর দোয়া গৃহীত হওয়ার কথা বলতে কি পয়গামী বা লাহোরীদের একটা আপত্তি খণ্ডন করতে গিয়ে তিনি বলেন, লাহোরীরা আপত্তি করে যে মুসলিমদের সত্তায় কি নিদর্শন পূর্ণ হয়েছে মুসলিমদের। তিনি বলেন, খোদার যে কৃপাবাড়ি মুসলিমদের মাধ্যমে বর্ষিত হয়েছে তা চলমান অব্যাহত থাকা আবশ্যক। লাহোরীরা এই কথা বলার অবশ্যই অধিকার রাখে, তোমার মাধ্যমে সেই কল্যাণ রাজি জারি হয়নি, এই কল্যাণ রাজি সূচিত হতে পারে না, কিন্তু তাদের জন্য আবশ্যক হবে আমার মোকাবেলায় আমার প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের ইমাম এবং নেতাকে নিয়ে আসা। আর বলা হচ্ছে যে এর মাধ্যমে সেই সমস্ত কৃপারাজির বহির প্রকাশ ঘটে। আর সত্যি খোদা যদি তার মাধ্যমে ভবিষ্যতের বিষয়াদির সংবাদ প্রকাশ করেন এবং তার দোয়া অস্বাভাবিকভাবে গ্রহণ করেন, তাহলে আমরা মেনে যাব যে আমরা যদিও ভ্রান্তিতে ছিলাম কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম সত্যবাদী ছিলেন, এমন আপত্তি করবে না যার মাধ্যমে মুসা আলাইহিস সালামের সত্যতা প্রভাবিত হতে পারে। একদিকে বিশ্বাস করে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, মুজাদ্দিদি হন না কেন, মুজাদ্দিদি হিসাবেই তোমরা তাকে মানো যে তিনি সত্যবাদী ছিলেন, তার দোয়া গৃহীত হতো, তিনি ভবিষ্যৎবাণীও করেছেন। তো প্রথম কথা হলো, যদি আমার কথা নাই বা মানতে হয় না মানো, কিন্তু আমার সামনে কোন ইমাম তোমাদের উপস্থাপন করো, কোন নেতা নিয়ে আসো, এরপর প্রমাণ করো যে তার দোয়া গৃহীত হয়, যদি তার দোয়া কবুল হয়, গৃহীত হয়, এটি যদি প্রমাণ করতে পারো তাহলে আমাদের মানতে কোনো অসুবিধা নেই যে আমরা ভ্রান্তিতে আছি। কিন্তু যদি এটি বলো যে নিদর্শন পূর্ণতা লাভ করছে না বা নিদর্শন সত্য প্রমাণিত হচ্ছে না, তাহলে তোমরা এর মাধ্যমে মুসলিমদের সত্যতাকে প্রশ্নবাণে জর্জরিত করছো। মুসলমানদের আসল চিত্র হলো এরা তো দরজাই বন্ধ করে দেয়, কথা শুনতে চায় না, কোন বিবেক সম্মত কথা বলতে চায় না। আরো কিছু ছোট ছোট দৃষ্টান্ত উদাহরণ বা ঘটনা বলে মুসলিমদের প্রেক্ষাপটে তিনি বর্ণনা করেছেন। মহিলার দৃষ্টান্ত দেয়া হচ্ছে, তিনি বলছেন যে হযরত মুসলিমদ একুজ মহিলার ঘটনা শোনাতেন। তার তাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি কি চাও যে তোমার কোমর সোজা হয়ে যাক, নাকি এটি চাও যে অন্যরাও কুঁজ হয়ে যাক। যেহেতু কিছু মানুষ নাছোড় প্রকৃতির হয়ে থাকে, হিংসুক হয়ে থাকে, সে উত্তর দেয় দীর্ঘদিন কেটে গেছে, আমি নুজ আর কুঁজই চলে আসছি, মানুষ আমার কুঁজ নিয়ে হাসি ঠাট্টা করে, এটি তো এখন আর সোজা হতে পারেই না, এখন তো আমি বয়োবৃদ্ধা হয়ে গেছে, এরা সবাই যদি কুঁজ আর নুজ হয়ে যায় তাহলে আমি আনন্দ পাবো আর আমি হেসে তিরস্কার করে তৃপ্তি পাবো। তিনি বলেন এই ধরনের কিছু হিংসুক প্রকৃতির মানুষ থেকে থাকে, হিংসাপরায়ণ প্রকৃতি থেকে থাকে, তাদের এটি নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না যে তাদের কষ্ট দূর হোক, বরং চায় যে অন্যরা কষ্টে নিপতিত হোক। সুতরাং এমন হিংসুকদের কবল থেকে নিরাপদ থাকার জন্য আমাদের দোয়া করা উচিত, আর এমন এই দোয়া করা উচিত যে আমরা যেন এমন হিংসুকদের মতো না হই যারা এ ধরনের হিংসা প্রসূত কথাবার্তা বলে থাকে। এরপর এক অন্ধের কাহিনী রয়েছে, এটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে হযরত মুসা আলাইহিস বলতেন, এক অন্ধ ছিল যে রাতের বেলা অন্য কারোর সাথে কথা বলছিল, আলাপচারিতায় মত্ত ছিল, এক ব্যক্তির ঘুম নষ্ট হচ্ছিল, তাতে সে বলল যে হাফেজজি ঘুমিয়ে পড়ো। হাফেজ বললেন আমাদের ঘুমানোর আর অর্থই বাকি, চুপ করাই তো, মুখ বন্ধ করাই তো। এর কথার অর্থ হলো যে ঘুমানো হলো চোখ বন্ধ করা এবং নীরব থাকা, আমার চোখ তো পূর্বেই বন্ধ, এখন নীরবই হয়ে যাব আর কি, নীরবতা পালন করছি। তিনি বলেন এই যে কষ্টদায়ক অবস্থাগুলো এগুলো মোমেনের জন্য কষ্টের কারণ হতে পারে না, কেননা সে বলে যে আমি পূর্বেই এতে অভ্যস্ত। যেভাবে মোমেনকে এই দুনিয়ার মানুষ যখন হত্যা করতে চায় সে বলে আমাকে হত্যা করে কি পাবে, আমি পূর্বেই আল্লাহ তাআলার পথে মৃত্যুকে বরণ করে রেখেছি, আমি আল্লাহ যা চান তা করতে প্রস্তুত আছি, আল্লাহর জন্য আমার প্রাণ প্রস্তুত। তিনি বলেন পৃথিবীর মানুষ মৃত্যুকে ভয় করে, কিন্তু মোমেনকে যখন পৃথিবীর মানুষ হত্যা করতে চায় সে ভয় পায় না, সে বলে আমি তো সেই দিনই মারা গেছে যেদিন ইসলাম গ্রহণ করেছে, একমাত্র পার্থক্য হলো পূর্বে আমি চলাফেরারত এক লাশ ছিলাম, এখন হয়তো আমাকে মাটির নিচে দাফন করবে, আমার জন্য খুব একটা পার্থক্য সৃষ্টি হবে না এতে। তো এক প্রকৃত মোমেনের চিন্তাধারা এমনই হয়ে থাকে। তিনি আরো একটি দৃষ্টান্ত দেন যে হযরত মুসা আলাইহিস বলতেন এক মহিলা কোন বিয়েতে যোগদান করে যে ছিল খুবই কৃপণ, কিন্তু তার ভাবি খুব ছিল উদার, ননদ এবং ভাবি উভয়ই বিয়েতে যোগদান করে, ভাবি উপহার দেওয়ার ক্ষেত্রে বরম বরম ওনা ছিলেন। সেই কৃপণ মহিলা বিয়েতে এক রুপিয়া উপহার দেয়, কিন্তু তার ভাবি দেয় 20 রুপিয়া। যখন ফিরে আসে বিয়ে থেকে, কেউ সেই কৃপণ মহিলাকে জিজ্ঞেস করে যে বিয়েতে কি খরচ করেছ, সে বলে যে আমি এবং আমার ভাবি 21 রুপিয়া তোহফা দিয়েছে।
তো
চাঁদার ক্ষেত্রে এ দৃষ্টান্তকে প্রয়োগ করতে গিয়ে তিনি বলেন, কোন কোন জামাতে কিছু সদস্য আছে যারা মন খুলে চাঁদার ক্ষেত্রে বড় মনের পরিচয় দেয়, তাদের চাঁদাকে নিজের প্রতি আরোপ করে। মানে যেভাবে কৃপণ মহিলার কথা বলা যে আমি এবং ভাবি 21 রুপে দিয়েছে, কিন্তু কিছু এমনও আছে ধনবান বা সম্পদশালী মানুষ যারা কৃপণ হয়ে থাকে, জামাতের সমষ্টি বা সামগ্রিক চাঁদাকে নিজেদের প্রতি আরোপ করে, এমন দৃষ্টান্ত সামনে আসে। আর নিজের প্রতি আরোপ না করলে অবশ্যই বলে যে আমাদের জামাত এতটা টাকা চাঁদা দিয়েছে, আমাদের যেন তাদের জামাতে তিনি সবচেয়ে বেশি চাঁদা দেন। অথচ যারা চাঁদা দিয়েছে তাদের অধিকাংশ দরিদ্র, আর ধনীরা সেই অনুপাতে চাঁদা দেয় না। একবার ক্রীড়া প্রতিযোগিতার সময় কিছু অন্যায় কথাবার্তা হয়, ধর্মের সম্মানকে দৃষ্টিতে রাখা হয়নি, জামাতের ঐতিহ্যকে দৃষ্টিতে রাখা হয়নি, এই সম্পর্কে সতর্ক করতে গিয়ে তিনি তাদের বলেন যে দেখো, হাসি তিরস্কার বা হাসি ঠাট্টা বৈধ নিষেধ নয়, হাস্যরস নিষেধ নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যরস করতেন, হযরত মসীহ আলাইহিস সালামও হাস্যরস করতেন, আমরাও করি। আমরা কথা বলবো না যে রসিকতা আমরা করি না, আমরা শতবার হাস্যরস এবং রসিকতা করি, কিন্তু নিজের সন্তান সন্ততি স্ত্রীদের বা নিকটাত্মীয়দের সাথে করে থাকি, কিন্তু এতে কারো তাচ্ছল্যের দিক থাকে না। যদি কারো তাচ্ছল্যের দিক থাকে, কারো আত্মসম্মান বোধে আঘাত আসে, তাহলে এমন হাসি তিরস্কার সঠিক নয়। যদি মুখ থেকে এমন শব্দ বেরোয় যাতে তাচ্ছল্যের কোন উপকরণ থাকে, তাহলে আমরা ইস্তিগফার করি, আর সবার করা উচিত। যদি ভুলবশত এভাবে কারো ঠাট্টা করা হয় যা সে অপছন্দ করে বা তার আত্মসম্মান বোধ পদদলিত হয়, তাহলে ইস্তিগফার করা উচিত। সেই ক্রীড়া প্রতিযোগিতার দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, সেখানে একটি কথা হয়, তিনি বলেন যে আমি হাসি বা খেলাধুলা সম্পর্কে বলবো না যে এগুলো অবৈধ, তোমরা হাসো এবং খেলাধুলা উপভোগ করো, কিন্তু খেলাধুলা ঠিক আছে, কিন্তু খেলার ছলে যদি পিতার দাড়ি নিয়ে খেলা আরম্ভ হয় তাহলে এটি বৈধ নয়। পিতার সম্মানকে যদি পদদলিত করা আরম্ভ করো তা বৈধ নয়। খোদার মর্যাদা তাকে দাও, ফুটবলের মর্যাদা ফুটবলকে দাও, কবিতার আসরের মর্যাদা কবিতার আসরকে দাও, ভবিষ্যৎবাণীর প্রাপ্ত মর্যাদা ভবিষ্যৎবাণীকে দাও। কেউ বা কতক এমন কথা বলে যাতে হাসি ঠাট্টা বা তিরস্কারের বরাতে ভবিষ্যৎবাণীর কথা বলা আরম্ভ করে, যদি খেলাধুলা বা হাসি ঠাট্টার আগ্রহ থাকে তাহলে লাহোরে যাও, বিভিন্ন কবিতার আসরে যোগদান করো, সেখানে কবিরা পরস্পরের তিরস্কারও করে, এমন কবিতার আসরে পিপাসা নিবারণ করো, অন্য শহরে গিয়ে এমন করো, লাহোরে গিয়ে যদি এমন করো, বিশেষ করে কাদিয়ানের লোকদের সম্বোধন করে বলছেন, রাবোয়া কাদিয়ান যেখানেই কেন্দ্রীয় ভাবে জামাতীয় অনুষ্ঠানের অধীনে ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় তাদের জন্য শিক্ষণীয় দিক রয়েছে। তিনি বলেন সেখানে গিয়ে যদি এমন করো তাহলে মানুষ বলে লাহোরের মানুষ এমন করেছে, একথা বলবে না যে আহমদেরা এমন করেছে, কিন্তু এখানে এক দশমাংশ যদি করো তাহলে মানুষ বলবে যে আহমদেরা এমন করেছে। আমি হাসি হাস্যরস থেকে বারণ করি না, কিন্তু এক্ষেত্রে এতটা সীমা ছাড়িয়ে যেন যার ফলে জামাত দুর্নাম হতে পারে। এখন পৃথিবীর সর্বত্র শুধু কাদিয়ান বা রাবোয়ার কথাই নয়, অন্যান্য স্থানেও জামাতি ব্যবস্থাপনার অধীনে খেলাধুলার ব্যবস্থা হয়, সেখানে যদি এমন কোন কথা হয় তাহলে জামাত বদনাম হয়, তাই সর্বত্র এ সম্পর্কে সাবধানতার প্রয়োজন রয়েছে। আমাদের প্রতিটি কাজে গতিবিধিতে এর বহির প্রকাশ হওয়া উচিত, তা খেলাধুলা হোক বা বিনোদন বা কবিতার আসরই হোক না কেন। জামাতের সম্মানকে আমরা পদদলিত হতে দেব না, এর সম্মান এবং এর মর্যাদার প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল থাকব। এই যে কয়েকটা কথা আমি বললাম, শিক্ষণীয় কথা,
আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر